রাঘাব যে প্রিয় রস উৎসব মানে রাস উৎসব সমস্ত লীলা মধ্যে যে সর্বশ্রেষ্ঠ ওটা প্রাপ্ত। এই বচন যারা বিশ্বাস না করে তারা নাস্তি, একেবারে সিধা সাদা। যারা বিশ্বাস করে তারা ধীর, তারা হচ্ছে পণ্ডিত। এই হচ্ছে প্রথম সোপান ভক্তি, আদৌ শ্রদ্ধা। শ্রদ্ধা মানে গুরু বাক্যেতে শ্রদ্ধা, শাস্ত্র বাক্যেতে শ্রদ্ধা, ভগবত বাক্যেতে। তিনুতে অকরিয়ায় আর না করিহ মনে আশা। এই জন্য নদীপ ধামের যে মহিমা শাস্ত্রেতে কতটুকু বর্ণন করছে, অনন্তের মহিমা। এই সবগুলি মহিমা এটাকে পূর্ণ বিশ্বাস করে, যদিও নষ্ট থাকে থাকুক, ক্রমে ক্রমে যত সংস্থা বাড়বে তত পরিমাণে অনর্থ দূর হবে। আর এইরকম হয়ে গেল এক ঘন্টা। আচ্ছা বলছেন আরাধিতম নববনম কাননন্তি, নারাধিতম নববনম ব্রজ এইবতি, আরাধিত দ্বিজসুত ব্রজনাগরস্তে নারাধিত দ্বিজসুত নকবেহ। কি বলছেন, নবরম যদি আরাধিতম, এই নবানন নদীপ ধাম যদি কেউ আরাধনা, কিরকম আরাধনা করবে, নদীপ ধামের আরাধনা কিরকম করব, আর এই পরিক্রমা করবে এই আরাধনা, তাকে দণ্ডত প্রণাম কর, এই ঝুলাতে খালি অঙ্গেতে লোটপুট কর, হা গৌর হা নদীপ ধাম বলে বলব, পাশে সে সুধানী যমুনা প্রবাহিত আছে, আত্মন করব, স্নান করব, প্রীতি করব, শ্রদ্ধা করব, জন্ম কোটি আমার সার্থক হয়ে যাবে। খুব শ্রদ্ধাতে ঠাকুরকে এখানে দর্শন করছে, নদা ভক্তি এখানে বসে একেবারে তো হয়ে যাচ্ছে, এইটা একেবারে পূর্ণরূপেতে বিশ্বাস করে। এই সব যদি করা যায় তাহলে এটা আরাধিত নববনম, এটা নবনের আরাধনা হবে। গুরুপাদ পদ্মের আনুগত্যতে আমরা 22 তারিখ থেকে এর আরাধনা আরম্ভ, খুব শ্রদ্ধা অনুসারে। খুব ধূপ হবে, রৌদ্র হবে, মাটিও খুব তপ্ত হয়ে যাবে, তথাপিও যেতে হবে। যার যার শ্রদ্ধা আছে তা তো যাবে, আর যাদের শ্রদ্ধা পেকে উঠেছে এত গোলমাল হয়ে গেছে, আর কি হবে করে, এরকম করবো না। খুব শ্রদ্ধা আছে, এটি আমাদের যথার্থ মঙ্গল হবে, এই ভাবনা নিয়ে করবো। 10 বার হয়ে গেছে আরো সিদ্ধান্ত আর করবো না, 10 বার হয়ে গেছে, 20 বার, 50 বার, আমাদের তো 50 বার হয়ে গেছে, একবার বোধ হয় কোনো ক্রমেতে হয়, তবে যেরকম হওয়া উচিত সেরকম হয়। নারাধিতম নবনম ব্রজে এব দূরে, যদি নদীপের আরাধনা না হলো ব্রজে এব দূরে, ব্রজ দূরে আছে, আরাধিত দ্বিজসুত, দ্বিজসুত সচিনন্দন গৌর হরি যদি আরাধনা হল তাহলে ব্রজনাগরস্থে, ব্রজে যে নাগর তাহার কিভাবে আরাধনা, নাগরের আরাধনা কিরকম হবে, দাস্য ভাব হবে না স্বচ্ছ ভাবে না কিসে হবে, নাগরের কোন রসে হবে না, কেবলমাত্র নাগরী রসে, নাগরী মানে রাজিকা ভাব, এম তাহার অনুগমনকারী যাহার ভাব, ওই রকম হতে তাহার ব্রজনাগরের আরাধনা হয়ে গেল। নারাজিত দ্বিজসুত ন তবেহ কৃষ্ণ, তবে এটা ধ্রুব নিশ্চিত রূপে যে জানবে, তব ইহ কৃষ্ণ মানে এই যে কৃষ্ণ কোনোদিন তুমি তাহাকে পাবো, এইটা একেবারে ধ্যান রাখবে। আর কি বলছেন, সকল বিভব সার সর্বভয়ৈক সার, সকল ভজন সারম সর্বসিদ্ধৈক সারম সকল মহিমা সারম মহিমা সারম বস্তু খণ্ডে নবাক্ষে সকল মধুরাম ভৌরাস সারম বিহার। নদীতে যারা বিহার করবে, বিহার মানে ভ্রমণ করবে, তাদের কি হবে, সকল বিভব সার সকল বৈভবের সার এই নদী তাকে প্রাপ্ত করবে। সর্বধর্মই প্রসার সম ধর্মের সারটা কি ভক্তি, ভক্তির সার কি প্রেম, প্রেম সার ওইখানে দিয়ে ছেড়ে এই সকল মহিমা বিভব সার বৈভব মধ্যে দিয়ে ওইখানে থাকবে প্রত্যেকটি যে ওইখানে থাকবে মহাপ্রভু পাদপদ নিতে ওখানে যাবে কি কৃষ্ণ পাদপদ নিতে সকল ভজন সারম সকলের যে ভজনের যে সার, ভজনের সার কি কি ভজনের সার রায় রামানন্দ সংবাদ নিয়ে আসো ইহো বাদ্য ইহো বাদ্য ইহো বাদ্য ইহো হর তারপরে নিয়ে আসলেন দাস্য তারপরে নিয়ে আসলেন স্বচ্ছ বার করলেন মধু তারপরে রাধাগণের সখীগণের ভাব নিয়ে আসলেন এই হচ্ছে সব ভজনের সার সকল সিদ্ধাই কেসারাম সমস্ত সিদ্ধির সিদ্ধি কি ওই প্রেমের সিদ্ধি, প্রেম সিদ্ধি আবার ওই এক তাৎপর্য আর সকল মহিমা মহিমা সারম বত্তি খণ্ডে নবাক্ষে এই যে নব নবদ্বীপ ধাম এই সকলের সার সকল মধুর মাম ভৌ রাশি কারণ দিহা সকল মধুর মার সার কৃষ্ণচন্দ্র আর তাহার মহিমার সার কি হচ্ছে শ্রীমতী আর ওই হচ্ছে প্রকটিত রূপে নদীপ ধানে মহাপ্রভুর লীলা এই সবগুলি সহজেতে হয়ে যাবে যদি নদীপ ধাম পরিক্রমায় বলছেন সংসার সিন্ধু হৃদয় তরণে হৃদয় যদি সংকীর্তনামৃত রমতে মনস্কে প্রেমাম বিধৌ বিহরণে যদি চিত্তবৃত্তি মায়া পুরাক্ষ নগরে নবদ্বীপ ধাম নবদ্বীপাক্ষ ধামে বসতি করুন যদি তোমার ইচ্ছা থাকে কি সংসার সিন্ধু তরণে আর যদি থাকে কি সংকীর্তনামৃত রমতে মনস্কে আর প্রেমানুভব বিহারণে যদি চিত্তবৃত্তি তাহলে কি করবে না মায়াপুর নগরে অথবা নদীপ ধামেতে বসতি কুরুস্ব বসতি করবে কিরকম নিন্দাদি শূন্য মিপ্রতি সংলব্ধা বিরোধীর উপরেও নিন্দা করবে না নষ্টগ্রস্ত লোকেরও নিন্দা করবে না কারো নিন্দা করবে নিন্দা ইত্যাদি দূর করে দিয়ে আর সংসারী লোকের বন্দনাও করবে না নিন্দাদি শূন্য সেটি সঙ্গ লব্ধা এইরকম সঙ্গ লাভ করে তাহা যারা পেতে নদী ধামেতে যদি বাস করা হয় পরিক্রমা ইত্যাদি করা হয় তাহলে এই যাগুলি বলে নিশ্চিত রূপেতে তাহার আজ না কালকে নিশ্চিত এই ভাবনা নিয়ে আমরা নদীপ ধামেতে বাস করি নদীপ ধামের পরিক্রমা করি নদীপ ধাম বাসীর চরণের বন্দনা করি আমাদের মঙ্গল গতকাল আমরা ছিল প্রবোধানন্দ সরস্বতী আমরা তাঁদের কথা অনুশীলন করি তারা শ্রুতি উপনিষদ বেদ বেদান্ত স্মৃতি সর্বত্র থেকে প্রমাণ উদ্ধৃত করে দিয়ে তারা নদীপ ধামের প্রচুর মহিমা তারা বর্ণন করেছিল এমনকি কলিকালে ব্রজ থেকেও করুণাসি এই ধাম এই জন্য বললেন সকল বিভব সারম সর্বধর্মৈক সারম সর্বভজন সারম সর্বসিদ্ধৈক সারম সকল মহিম মহিম সারম বস্তু নবাত নবখণ্ডে সকল মধুরমাম ভোরাচারম বিহার। যারা নদীতে ভ্রমণ করবে, এই ভ্রমণ করা মাত্র যদি সাধনহীন ব্যক্তি যদি কেউ থাকে, অনুসাধনহীন ব্যক্তি যদি থাকে, নদীপ একমাত্র নদীপের সংশয়েতে তাদের কিরকম হবে, অবস্থা হবে, গতি সাধন সিদ্ধি কিরকম হবে, রাধা প্রিয় যকোপি রাধা প্রিয় রাস আপনয়োত প্রাপ্নয়োত। বলছেন যে সে শ্রীমতী রাধিকার অত্যন্ত প্রিয় যে রাস, সেই রাস উৎসবে তার গতি হয়ে যায়, তাকে প্রাপ্ত হয় এই নদীধাম। সর্বসাধনহীন অপি, সর্বসাধনও যদি হীন থাকে তাহলেও হবে, কিন্তু পরবর্তী শ্লোকগুলিতে বলেছেন যদি অপরাধ হয়, অপরাধ হলে আর হবে না, কিন্তু পাপিও থাকলে সর্বসাধন কিছু না থাকলে কোন সাধন না থাকুক, কিন্তু অপরাধ যদি হয় তাহলে উখাড়ে বাছেন যে তার কিছু যায় পাতা। যদি কোন রকম বৈষ্ণব নিন্দা অবজ্ঞা ধামাপরাধ ইত্যাদি থাকে তাহলে কৃষ্ণ প্রেম হবে না, গৌর প্রেম হবে না, নচেত কোনো সাধন না করে। এখানে কোনোরকম হবে আশ্রয়েত সংশয়েত, সংশয়েত মানে সং মানে হচ্ছে শ্রদ্ধাপূর্বক, শ্রদ্ধাপূর্বক তাকে যদি আশ্রয় করে, এখানে থাকে, তার গুণ বর্ণন করে, তার মহিমা শ্রবণ করে, তার চিন্তন করে, তার ধ্যান করে, তাহলে নিশ্চিত রূপে তাহার ওই রাশিতে তাহা জড়ি। তো কালকে আমরা ধাম সম্বন্ধে বলেছি, এই আমাদের গুরুপাদ পদ্ম পরম আরাধ্যতম শিষ্য গুরুপাদ পদ্মের মহিমা সম্বন্ধে কিছু আমরা বর্ণন করি। এই মহাপুরুষের করুণাতে আমরা একত্রিত হয়ে কিছু আলোচনার সুযোগ পেয়েছি, যদি আমাদের কিছু হয় তো এই মহাপুরুষের করুণাতে, নয়তো কোথায় আমরা ভেসে থাকব। তো সর্বাগ্রে আমরা তাহার পাদ পদ্মতে পুষ্পাঞ্জলি অর্পণ করে দিয়ে তারপরে আমরা কিছু আজকে চৈতন্য মহাপ্রভু করুণার কিছু কথা সামান্য ভাবতে আলোচনা করি। বিকাল বেলা রাত্রি সময়তে সমস্ত সন্ন্যাসী গণ এখানে আসবেন, প্রচুর রূপেতে আজ থেকেই হরি কথা আরম্ভ হবে, তার মুখবন্ধ রূপেতে জন্তি যৎকিঞ্চিত দু একটি কথা আমি নিবেদন করব। শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ইত্যাদি তো বলেইছেন নমো মহাবদন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরত্রিসে নম। রূপ গোস্বামীর মঙ্গলাচরণ নিয়ে আর চৈতন্য চৈতামৃতে তিনি মঙ্গলাচরণ করেছেন, অনর্পিত চরণ কিরাত করুণে আবতীর্ণ সমর্পয়িতুম উন্নতোজ্জ্বল রসাংশ ভক্তি শ্রিয়ম হরিহপুর সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় সন্দরে স্ফুরতু ন সখিনন্দন। এটি হচ্ছে চৈতন্য মহাপ্রভুর মহাবদান্যতা, কি তিনি জগাই মধাই পর্যন্ত কে উদ্ধার করেছেন, কত তার মহিমা না, জগাই মধাই কে উদ্ধার করবার তাহার কোন মহিমা বিশেষ নাই, তাকে তাকে উদ্ধার করে কি করলেন, জগাই মধাইকে বৈকুণ্ঠেতে জয় বিজয় রূপেতে প্রতিষ্ঠিত করবি। মহাপ্রভুর করুণার মহিমায় এইটি, এই জন্য মহাবদান্য বাসদেব বিপ্রকে আলিঙ্গন করবার সঙ্গে সঙ্গে তিনি দিব্য পুরুষ গন্ধর্ব মতন হয়ে গিয়ে আর হরি বোল করতে করতে চলে গেলেন, এই জন্য মহাপ্রভুর মহিমা। মহাপ্রভুর মহিমা ওরূপ পার্থিব যারা আছেন তাহারা বুঝবেন। এই সবগুলি তো তাহাদের অংশের অংশের কলা বিকলা আরো কলার দ্বারা এই সবগুলি কাজ হয়। মহাপ্রভু করুণার অবদান এটিকে বহু উপরে। রূপ গোস্বামী ইত্যাদি মহাজনগণ বর্ণন করেছেন, তিনি রূপ গোস্বামীর মধ্যে যে প্রেরণা দিয়ে বৃষ ব্রহ্মাণ্ডে যে প্রেম কোনোদিন দেওয়া হয় নাই সেই যে প্রেম দিয়েছেন আর জগৎকে জানিয়েছেন এই থেকে চৈতন্য মহাপ্রভু মহাবদান্য ভাব। তিনি রাধাকৃষ্ণের মহিমা ব্রজের মহিমা যে জগৎকে জানিয়ে আর সকলকে ওই দিকে প্রলুব্ধ করে দিয়েছেন, যোগ্য পাত্র হোক নাই হোক। তিনি অনার্পিত চারিণী চিরাত মধ্যে যে উন্নত উজ্জ্বল রসন স্বভক্তি শ্রিয়ম তাহাকে দেওয়ার জন্য এসেছিলেন, এইটি হচ্ছে তাহার মহিমা মহিমার সীমা। আমরা সামান্য ভারতে শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার মাধুর যে কাদম্বিনীর গ্রন্থের প্রারম্ভেতে তিনি মহাপ্রভুকে বন্দনা না করে মহাপ্রভু করুণাকে বন্দনা করছেন। মহাপ্রভু আর মহাপ্রভু করুণা মধ্যে কার তারতম্য বৈশিষ্ট্য বেশি, কার বৈশিষ্ট্য বেশি যখন বিচার করি? মহাপ্রভু আর মহাপ্রভু করুণা দুটা নয়, দুটা না হলে অচিন্ত ভেদাভেদ একটু আছে, বৈশিষ্ট্য আছে। মহাপ্রভু জগতে তো মহাপ্রভুকে জানলো কেন? অত তার করুণার জন্যই তো। যদি মহাপ্রভুর মধ্যে ওই করুণাটা না থাকত কৃষ্ণ প্রেম প্রদান করবার তাহলে তাহার মহিমা কোথায় থাকত? এই জন্য ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বিশেষ করে তাহার করুণার মহিমা কৃপার অবদানের কথা স্মরণ করে তাহাকে বন্দনা করছেন। মাধুর্য কাদম্বিনী, তো মাধুর্য কাদম্বিনী মানে কি? মহাপ্রভুর কৃপাটাই হচ্ছে মাধুর্য কাদম্বিনী। কাদম্বিনী মনে হচ্ছে মেঘ, কোন মেঘ? এমনি মেঘ না, নৌ মেঘ, শব্দ শব্দ বর্ষা করছে, একবারে উন্মুখ হয়ে রয়েছে, আঠার ছায়াতেই জগৎ সুশীতল হয়ে গেল। এমনকি মরুভূমির যে পাদ বহু দূর সেটিও পুষ্পিত পল্লবিত আর ফলযুক্ত হয়ে গেল। আর যেখানে বর্ষা হচ্ছে সেখানে কথাই বাকি। তা তিনি বলছেন হৃদবপ্রে নভক্তি সত্য বিধি বিততে সঞ্জীবনী স্বগমারম্ভে কাম তত্ত্ব দাহ দমনী বিশ্বোপ গোল্লাসিনী দুরান্মে মরু সাখী সাখিনোপি সরসী ভবায় ভূয়াত প্রভু চৈতন্য কৃপা নিরঙ্কুশম্মহ মহামাধুর্য কাদম্বিনী। মহাপ্রভু কৃপাকে বলছি মহামাধুর্য কাদম্বিনী কিরকম? আমি মহাপ্রভুর করুণারূপী মহামাধুর্য মেঘরূপী যে কাদম্বিনী সে কিরকম নিরঙ্কুশম্মহ নিরঙ্কুশ। মহাপ্রভু করুণা কিরকম? নিরঙ্কুশ। নিরঙ্কুশ মানে কি? কোনো অঙ্কুশ নাই, বিঘ্ন বাধা নাই। বিঘ্ন বাধা হচ্ছে কি? কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য যত রকমের অনর্থ বিমুখতা অবিদ্যা এই সবগুলি বিঘ্ন বাধা। মহাপ্রভুর এইসব বিঘ্ন বাধাকে একেবারেতে মানে না, নিরঙ্কুশ একবারে, যেখানে সেখানে কৃপা, যার উপরে সে হয়ে যায়, যারে দেখে তারে কহে কৃষ্ণ উপদেশ আমার আজ্ঞায় গুরু হইয়া তার হয়ে যায়। যার কৃপা দূর থেকে দর্শন করলে মহাপ্রভুকে, এমন দয়ালু প্রভু নাহি ত্রিভুবনে কৃষ্ণ প্রেম জন্মায় তাহার দূর দর্শনে, দূর দর্শন করে দূর থেকে আর সেটার মধ্যে শুদ্ধা ভক্তি প্রেমা ভক্তি উদিত হয়ে যায়। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর অত্যন্ত প্রীতি ভরে প্রেম পূর্বক উল্লাসিত হয়ে গদগদ হয়ে আর তিনি মহাপ্রভু কৃপাকে এইভাবে তিনি বন্দনা করছেন, বলছেন কি হৃদবপ্রে ন ভক্তি সত্য বিশতে, হৃদয় ক্ষেত্রেতে ন বিধা, হৃদয় হচ্ছে ক্ষেত্র আর সত্য কি হচ্ছে ন বিধা ভক্তি, নবিধা মানে স্মরণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দশম সাক্ষাৎ আত্মনিবেদনম। ভক্তি হচ্ছে একটাই পরাভক্তি, ভক্তি দুটা নয় কিন্তু তাহার কতগুলি, এটা হচ্ছে ভক্তি নমুখী, একটাই ভক্তি ন প্রকারে সে ধরা হচ্ছে, একটি ভক্তি পাঁচ প্রকারে ধরা হচ্ছে, একটি ভক্তি তিন প্রকারে ধরা হচ্ছে, ভক্তি অলগ নয়, ভক্তি কি অন্য অভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাজ্জনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা, এই হচ্ছে ভক্তি। কিন্তু এর ধারা হচ্ছে প্রধানতর ভাবতে নয়টি, তারপরে পাঁচটি, তারপরে তিন প্রকার, তারপরে এক প্রকার। মূল ধারা হচ্ছে নাম সংকীর্তন আর বাকি ধারাগুলি আছে, তার মধ্যে এখানেতে ন ভক্তি মানে বলছেন ন প্রকারে এটা ভক্তি। এই ষষ্ঠে হচ্ছে এরা, আর একে কি করে সঞ্জীবনী, সঞ্জীবনী স্বরূপে এই ভগবানের যে করুণা রূপী মেঘ, যদি ওই মহাপ্রভুর করুণারূপী মেঘ না থাকে তাহলে এই শস্যগুলি অঙ্কুরিত হয়ে পুষ্টি তেং পল্লবী তেং ফলযুক্ত হবে এটা হতে পারে, এই জন্য মহাপ্রভুর এই করুণা। আর বলছেন নবভক্তি মানে কি নব রূপেতে প্রকাশিত যে ভক্তি, সেই ভক্তি কি ব্রজের ভক্তি, নমায়মান বাসনাবে এই নবভক্তি, উন্নত উজ্জ্বল এই যে ভক্তি, এই ভক্তিকে ন ভক্তি বলছেন। এরা কি রকম, নিজ উদয়ের আগেই যখনই মেঘ উপরেতে হচ্ছে তখন অভি বর্ষা তো হলো না, নাবলো না, তৎপূর্বেই শীতলতা এসে যায় যদি ওই হাওয়া চলে। ওরকম হ্যাঁ মহাপ্রভু অভি উদিত হলেন না, তার কৃপাটা উদিত হলো না, তার পূর্বেই কি হলো চারুযোগে সুশীতল হয়ে গেল। ওই শিশুতল হয়ে যেরকম হবেতে চারুযুগে শান্তি এসে যায়, গ্রীষ্ম ঋতুতে সব একেবারে তপ্ত হয়ে রয়েছে, মেঘ হওয়ার সঙ্গে সঙ্গে সকলই আনন্দিত হয়ে গেল, উল্লসিত হয়ে গেল। আর যদি বর্ষা হলো তাহলে কি হবে, নদীগুলি জলেতে ভরপুর হয়ে তার মধ্যে বন্যা এসে যায় আর চারুদিকে সব দিকে প্লাবিত করে দেয়। ওই রকমে মহাপ্রভুর করুণায় একটু যদি বর্ষা হলো তাহলে নদী সমূহ কি হলো একটা দ্বারা পুরা ভক্তি হয়েছে, এই নদী সমূহ কি ভক্তগণ একেবারে ভরপুর হয়ে সর্বত্র দেশ বিদেশেতে ওই জলের দ্বারা প্লাবিত করে দিল। কিরকম হয়েছে চৈতন্য মহাপ্রভুর অবতারে বহে প্রেমামিতা বন্যা সব জীবে প্রেমী ভাষে পৃথিবী হইল ধন্য, এ বন্যায় যেনা ভাষে সেই জীব ছাড় কোটি কোটি জন্মে নাহি তাহা। এমন এই মহাপ্রভুর করুণা, আর যেখানে বর্ষা হচ্ছে ওই বর্ষা থেকে বহু দূর মরুভূমি প্রদেশ আর তার মধ্যে কোন পাদপথা বৃক্ষ আছে ওটা প্রায় শুকিয়ে গিয়েছে, যখনই মেঘ উপরে হলো বর্ষা হওয়ার উপক্রম হচ্ছে তখন বহু দূর মরুভূমিতে যে অবস্থিত যে পাদস সেটি অঙ্কুরিত হয়ে গেল নন পল্ল আর পুষ্প আর তার সৌরভেতে বিশ্বকে আমোদিত করেন। তারপর যেটি বিশ্বনাথ জাগরতী ঠাকুর বলছেন মহাপ্রভু সময়তে আমার আজ জন্ম হয় নাই। মহাপ্রভু হয়েছেন কখন? বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তাহার বহু পরবর্তী কালেতে রূপ সনাতনের পরে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ইত্যাদি তাহার পরবর্তী কালেতে শ্যামানন্দ প্রভু নরোত্তম ঠাকুর শ্রীনিবাস আচার্য তাহার পরবর্তী কালেতে নরোত্তম ঠাকুর ইত্যাদি নরোত্তম ঠাকুরের পরেতে এই বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর প্রায় আড়াই শত বছর পরে। তো বলছে আমি মরুভূমিতে কলিকালের এই মরুভূমি যেখানে ভক্তি নাই কোথাও জগতেতে যখন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আসেন তখনও একটা মহা অন্ধকার যুগ মতন ছিল। সেখানে তে গৌড়ীয় বৈষ্ণবের মধ্যে আবার পরস্পর বিবাদ লেগে গিয়েছিল। তখন ওই বৈদিক ভক্তি রাগানুগা ভক্তি ত্যাগি নিয়ে মহা আলোচনা চারুদিকে হতো আর বৈদিক ভক্তির দ্বারা হয়তো রাগানুগা ভক্তি আচ্ছাদিত হওয়ার উপক্রম হয়ে গিয়েছিল। স্বকীয় দিকে সকলেরই চলবার একটা ঝোঁক হয়ে গিয়েছিল। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর যেদিন আসতেন তাহলে মহাপ্রভু অ্যাঙ্গরূপ গোস্বামীর এই সমস্ত ভক্তিগুলি প্রায়ই আচ্ছাদিত হয়ে গেছে। অনেক তাকে যত রকমের গ্রন্থ লিখেছেন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর রূপ গোস্বামীর পরে যদি এই সব গ্রন্থগুলি না থাকত মাধুর্য কাদম্বিনী ভক্তি রসামৃত সিন্ধু বিন্দু উজ্জ্বল নীলমণি কিরণ আর বৃহৎ ভগবতামৃত কণা রাগবত্ম চন্দ্রিকা ইত্যাদি শ্রীমৎ ভাগবতের টিকা সর্বোপরি আর তাহার স্তুতি বিভিন্ন রকমের গীতা ভাগবত ইত্যাদি রসময়ী টিকা সবগুলি একটা নজীবনের সঞ্চার এই বিশ্বনাথ জগতী ঠাকুর করেন। তা তিনি তাই বলছেন আমি বহু দূরে মহাপ্রভু কৃপা থেকে বহু দূরে আছি, বর্ষা মধ্যে আমি ভিড় যাইতে পারলাম না, সরস হতে পারলাম না, বহু দূর থেকে আমি একটা শুষ্ক বৃক্ষ আর ওটা প্রায় আমি শুকে গেছি, কিন্তু ওই মহাপ্রভুর করুণা ধারা ওই নরোত্তম ঠাকুরের মাধ্যমেতে রূপ গোস্বামীর ওই যে প্রেম বন্যা ওই নদী রূপে সে প্রবাহী তাহার একটা সামান্য কিছু করুণা প্রাপ্ত হয়েছে আমার এইরকম, আমি এইরকম হয়তো পুষ্টি টাইম পল্লিত হয়েছি। তিনি লিখছেন এরপরেই যে ভক্তি পূর্বই সরিতা তন্তু রসম পশ্যেদ যত আয়ত্তধি তম নম নমি সততম রূপ নাম প্রিয়জনম হরে। আমি রূপ গোস্বামীকে বন্দনা করি, কিসের জন্য বন্দনা করি? ভক্তি পূর্বেই শ্রিতা, ভক্তি পূর্বেও ছিল ব্রহ্মা থেকে নারদ, নারদ থেকে ব্যাস, ব্যাস থেকে সুখদেব গোস্বামী, সুত গোস্বামী, পরবর্তীতে আমাদের চারজন বৈষ্ণব আচার্য রামানুজ শ্রীমধ্ব বিষ্ণু স্বামী নিম্বাদিত্য, এর পূর্বে আরো সব ভক্তরা সব ছিল, এম ভক্তি ছিল। শাণ্ডিল্য সূত্রেতে ভক্তি দেখা যায়। আবার ব্যাসদেবের পিতা পরাশর সংহিতা ইত্যাদি আছে, নাগ পঞ্চরাত্রি ইত্যাদি আছে, সর্বত্র ভক্তির উল্লেখ আছে। আর বড় বড় ভক্ত হয়ে গিয়েছে, কিন্তু রূপ গোস্বামীর একটা অদ্ভুত করুণা, মহাপ্রভুর করুণার ছায়াতে তাহার প্রেরণাতে এমন একটা ভক্তি দিয়েছে যে পূর্বে এই সবগুলি পাত্তা কিছু ছিল না। এই ভক্তি ওইটা এখানে বিচার করে বলছেন ভাগবতেতে, তিনি বলছেন সৎসঙ্গে হি দৈতেয়া জাত ধানা মৃগাক্ষরা গন্ধর্ব অপ্সর নাগা সিদ্ধা চারণা বুহ্যকা বিদ্যাধারা মনুষ্যেষু বৈশ্যা শূদ্রা স্ত্রীয় অন্তজা রজস্তম প্রকৃতয় তস্মিন তস্মিন যুগে নঘ
বহু মৎপদম প্রাপ্ত স্বাস্থ্যকায়া ভবা বৃষপর্বা বলি বাণো ময়শ্চ অথ বিভীষণ সুগ্রীবো হনুমান রীক্ষো গজো গৃদ্ধ বণিপথ ব্যাধ কুব্জা ব্রজে গোপ্যো যজ্ঞপত্নম অথাপরে তে নাধীত শ্রুতিগণা নোপাসিত মহত্তমা অব্রতা তপ্ত তপসহ সৎসঙ্গাম উপাগতা। সৎসঙ্গের মহিমা এখানে বলছেন, আর এই সৎসঙ্গের মহিমাতে কিরকম ভাবে তাহাদের ভক্তি হয়েছে এই সব বলি ব্রহ্মচারীগণ। ভক্তি যদি হয় তাহলে সৎসঙ্গের দ্বারা হয়। ভক্তি পূর্বেও ছিল, মহাপ্রভু পরে, মহাপ্রভু পরে সে তাহারা যে রূপ সনাতনী ইত্যাদি ছিলেন, যে গোস্বামী রঘুনাথ ভট্ট ইত্যাদি, তারপরেও ভক্তি হয়েছে। দুটার মধ্যে মহান বৈশিষ্ট্য আছে। এখন সৎসঙ্গের মহিমা দেখাইতে শ্রীমদ ভাগবতে তিনি বলছেন, ও সৎসঙ্গের কি মহিমা, যত লোকের ভক্তি হয়েছে, যত ভক্ত হয়েছেন আর যত লোক পরমার্থ পেয়েছেন, তার মূলে তো হচ্ছে সৎসঙ্গ। আজ পর্যন্ত সৎসঙ্গ ছেড়ে দিয়ে আজ পর্যন্ত কেউ ভক্ত হবে, এখানে সৎসঙ্গ বলছেন। সৎসঙ্গের প্রভাব দেখাইতে তিনি বলছেন যে দেখো, যদি সমস্ত শ্রুতি উপনিষদ পুরাণ ইত্যাদি যদি কেউ নাইও পড়ে আর উপাসনা নাইও করে থাকে পূর্ণরূপে, ব্রত না যদি করে থাকে আর কঠোর তপস্যা যদি আচরণ নাইও করে থাকে, যদি একমাত্র কেউ সৎসঙ্গকে যদি আশ্রয় করে তাহলে তাহার সর্বসিদ্ধি হয়ে যেতে পারে, সর্বার্থ সিদ্ধি হবে। এইটা দেখাইতে গিয়ে তিনি শ্রীমদ ভাগবতে বলেছেন সৎসঙ্গের কি মহিমা, দৈত্য দান মৃগা মানে পশু, হাতি গজ মানে আর আর সব যারা পশু আছে তারা, আর খগা মানে জটায়ু ইত্যাদি, এই সব গন্ধর্ব অপ্সরস নাগা, নাগা মানে এইসব নাগ, আর সিদ্ধ যারা সিদ্ধ চারণ ইত্যাদি, আর গুহ্যক, গুহ্যকে পরে বলবো, বিদ্যাধরা মনুষ্যেষু বৈশা, এটা পরে বলছি, মনুষ্যেষু মনুষ্যের মধ্যে ব্রাহ্মণের কি কথা, যারা ভগবত ভজন পারায়ণ ওদের তো কথাই বাকি, বৈশ্য শূদ্র আর স্ত্রীগণ অপবিত্র থাকে তাহারা, আর অন্তজা, অন্তজা মানে জাতির বাহিরে, অন্তজ রজস্তম প্রকৃতয় রজ আত্ম প্রকৃতি বৃক্ষ লতা গুল্ম, এরাও যেরকম হয় যমলার্জুন বৃক্ষ হয়েছেন, এই সব রজস্তম প্রকৃতয় বৃত্তাসুর অসুর মধ্যে এসে যাচ্ছে। তসমিন তসমিন যুগে অনঘ, হে অনঘ হে পাপ রহিত, ওই ওই যুগেতে বহবহ, এক দুটি না কত লোকে গিনাব, এই সাধু সঙ্গের মহিমাতে সৎসঙ্গের মহিমাতে এরা সকলই পরমার্থ লাভ করে। এদের কোনো তপস্যা ছিল না, ব্রত ছিল না, কোনো কঠোর অন্য সবগুলি কিছু ছিল না, একমাত্র সাধু সঙ্গের মহিমাতে তারা সকলই ভবসাগর পার করে দিয়ে পরমার্থ গতি তারা লাভ করেছে। বলছেন কে কে, প্রথমে বলছেন দৈত্যেয়া দৈত্যগণ, দৈত্য মধ্যে প্রধান হচ্ছেন প্রহ্লাদ মহারাজ। সেই প্রহ্লাদ মহারাজ কার সঙ্গে হয়েছিলেন, নারদ গোস্বামীর অনুগ্রহে, কিরকমের নারদ ঋষি তাহাকে কৃপা করলেন, তার মাকে ধরে নিয়ে যাচ্ছে ইন্দ্র, ধরে নিয়ে যাচ্ছে তাকে বধ করবে, এই ছেলেটা উৎপন্ন হলে তিনি গর্ভেতে ছিলেন। তখন নারদ ঋষি দেখলেন আকাশ মার্গে, ইন্দ্রকে বললেন যে তুমি কাকে নিয়ে যাচ্ছ? আর আমি নিয়ে যাচ্ছি হিরণ্যকশিপুর পত্নীকে, গর্ভবতী আছে, সে হিরণ্যকশিপুর মতনই মহাবলবান দুর্ধর্ষ কোন ছেলে হল, আমি তাকে কেটে দিয়ে একে ছেড়ে দিব, স্ত্রী বধ করব, তুমি পারবে না, তোমার দ্বারা সম্ভব কর না। হ্যাঁ, গর্ভেতে আছে আর নারদ ঋষি দেখছেন, তারপর বলি ছেড়ে দাও তুমি। তখন তাকে ছেড়ে দিয়ে পরিক্রমা করে দিয়ে চলে গেলেন নিজে আশ্রমেতে নিয়ে আসলেন, 60,000 বছর নিজে আশ্রমেতে রাখলেন। আর তিনি কি করলেন, 60,000 ওখানে বসে তার ওই সংস্কার করে দিতেন আশ্রম, খাবার জল ভর্তি করে দিতেন, তার যা যা দরকার হতো তিনি দূর থেকে করে দিতেন। মনে হচ্ছে যে সে তাহার আশ্রমের কাছেই তাহার আশ্রম কুচি একটা পুচুরি বেঁধে দিয়েছিলেন। তার শিষ্য বাল্মীকিও তিনি এই রকম করেছিলেন, সীতা দেবীকে তাহার আশ্রমের নিকটে কোথাও রেখেছিলেন কিনা, সেখানে আরো মহিলা ভক্তরা থাকতো, এতে মনে হচ্ছে যে পূর্বকাল ওই সবগুলি পদ্ধতি ছিল। অতএব তিনি ওইখানে রেখে 60,000 বছর হিরণ্যকশিপু তপস্যা করেছিল, ততক্ষণ তিনি তাহাকে হরি কথা তাহাকে নিরন্তর শুনিয়েছেন, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রকর, আর ল মাত্রে সাধুসঙ্গে, ল মাত্রে হয় আইনি 60,000 বছর শুনিয়েছেন, তার কোন বিশেষ ফল হবে কি না হবে? বিশেষ ফল হবে তো 60,000 বছরে শোনা, যা কিছু আছে সব পেটেতে আধিপ করে নিয়েছেন। আজকাল এরকম সংস্কার হয় না, পূর্বে এই সবগুলি সংস্কার হতো, তো তাহাকে কেন শুনান নাই, আমাদেরকে কেন শুনান নাই, কেন শুনান নাই? অন্য লোকে শুনাইলেন না কেন গর্ভেতে? উনার কাছে যাবার কি দরকার ছিল তাহার মায়কে ছাড়াইবার আর তাহাকে কথা শোনাবার? কিছু সংস্কার ছিল, সংস্কার মানে পূর্বজন্মের একটা পুষ্ট সুকৃতি ছিল। পুষ্ট সুকৃতি কি? তিনি পূর্বজন্মেতে সদাচারী ব্রাহ্মণ, বাড়িতে বিবাহ করে একটি ব্যাস ধর্মজ্ঞ মেয়ের সঙ্গে বিবাহ করে দিয়ে তিনি ওখানে থাকেন। কুচকাল পরেতে তাহার মতি কোন রকম অসৎসঙ্গেতে ভ্রষ্ট হয়ে তিনি কোন বেশ্যা প্রতি আসক্ত হন, এবং শেষে চিন্তার মতন মতন ওই বেশ্যার অপমানেতে তাড়িত হয়ে তিনি প্রাণ প্রত্যাগ করবেন, এই জন্য বনেতে তিনি যান। সন্ধ্যায় হয়ে গেল, শরদ ঋতু, খুব ঠান্ডা, বর্ষা হতে লাগলো, আর বনেতে পৌঁছতে পৌঁছতে ভীষণ ভারতে বাঘ ভালু ইত্যাদি সিংহ গর্জন করতে লাগলো, প্রাণের ভয় হলো, আর প্রাণ না ছেড়ে দিয়ে একটা টুটো ফুটো মন্দির ছিল সেখানে লুকিয়ে গেলেন, আর বর্ষা হতে লাগলো। আর ওই মেয়ে যাহাকে অপমানিত করেছে বেশ্যাটিও আবার ওইখানে থেকে তার পিছনে, আমি অত্যন্ত ভুল করি, আমি তাহার সর্বস্ব হরণ করে দিয়ে আর তাহাকে এইরকম বিতাড়িত করলাম, ওইটা দুঃখ হয়ে তার পিছিয়ে পিছিয়ে এসেছে। আর ওই জঙ্গলেতে এসে এসে দেখে যে বর্ষা হতে লাগলো, ঠান্ডা হতে লাগলো, আর বাঘ গর্জন করে, ও লুকিয়ে যে এক কোনাতে উল আর এক কোনাতে উল, সারা রাত জেগে থাকে। জাগলেন কেন? উপর থেকে কাঁটা বিদ্ধ হয়ে যায় কি কোনো চুল বিদ্ধ হলে কত লাগে না, বাক্য চুল যে ওটা সহজে ঘুম হতে দিবে না, চিত্ত অস্থির করে তুলে দিবে, যারা হয়েছে তারা বুঝবেন যে সে এই বাক্য চুল কিরকম। এই জন্য দুজনে সারা রাত আর ঘুম হলো না, কিছু খাওয়া দাওয়া হলো না সারাদিন, আর বাই চান্স সেই দিনে ছিল নৃসিংহ চতুর্থ। এই অজ্ঞাত সুকৃতি একে বলে, এই সুকৃতি ছিল। এই বলে নারদ ঋষি ওই সংস্কার বসেতে তাহাকে এতদিন কথা শুনিয়ে জন্ম থেকে তিনি প্রহ্লাদ মহারাজ কিরকম হলেন মহাভাগবত, সর্বত্র যেখানে দেখেন যে ইষ্টদেবকে দেখেন, আর ইষ্টদেবের মধ্যে সব জগৎকে দেখেন, ওই সম্বন্ধে সে সম্বন্ধী, এই এর নাম হচ্ছে মহাভাগবত। হিরণ্যকশিপু অত অত্যাচার করছে, তিনি বলেন নাই যে প্রভু আমাকে রক্ষা করুন, কেন? তার অত বিশ্বাস আছে আমাকে প্রভু নিশ্চিত রক্ষা করবেন শরণাঙ্গ শরণাঙ্গতি। তার মধ্যে অন্যতম হচ্ছে যে কৃষ্ণ আমাকে পালন করবেন, রক্ষা করবেন, আমার আর পালাই তার রক্ষা কেউ নাই, তিনি আছেন। এইরকম ভাবে প্রথম শরণাঙ্গতি যাহাদের হবে না তাদের ভক্তি কি হবে? প্রহ্লাদ মহারাজের ভক্তি হল শেষ পর্যন্ত তিনি নৃসিংহদেবের উপাসনা করলেন, হিরণ্যকশিপু মারা গেল, আর তাহার গতি হল কি? গতি হল কি? গতি হল সুতলেতে গিয়েছেন। সুতলেতে কে থাকে? বামনদেব। না, বামনদেব থাকেন সুতলেতে, ওই বামনদেব ওখানেতে থাকে, না ওই নিয়ে থাকে। তারপরে আর বর্ণন করা হয় নাই যে তিনি কোথায় গেলেন, কি করলেন। তিনি সেখানে বামনদেব তাকে দর্শন দেবার জন্য চব্বিশ ঘন্টা সুতলেতে থাকেন, অতএব তিনি বামনদেবের কৃপা পেলেন, নৃসিংহদেবের উপাসনা করলেন, এই তো তাহার করুণা। হ্যাঁ, আর তিনি মহাভাগ। তারপরে বলছেন আর কে, জাতু ধানা, জাতা মানে বৃত্রাসুর ইত্যাদি অসুর, এরা সব পুতানা, ও সবগুলি ওর মধ্যে পুতানা। হ্যাঁ, তো ঘোড়া কোথায় এসেছে তো ওইটাকে ধরে অসুর হয়েছে তাহলে সাধনে। আর এখানে মহিমা বলছে সাধু পুতনা প্রভৃতি, আর যত অসুর সব আছে আরো, এরা সব ওর মধ্যে। পুতনাকে ধরা হবে না, এর সাধু সঙ্গ কোথায়? সাধু সঙ্গ কোথায়? সাধু সঙ্গে ধরা তার মঙ্গল হল। বিভীষণ ধারা হবে, আর ওই বৃত্রাসুর ধারা হবে, সাধু সঙ্গ এই সব নারদা পর্বতের সঙ্গ সবগুলি হয়েছে, এরা পুতনার কোন সাধু সঙ্গ নেই। হ্যাঁ, সঙ্গ হয়েছে তুমি তো যা তু ধান রাক্ষস ইত্যাদি যাহারা আছে, বিভীষণ, বিভীষণ রামের ভ্রাতা, তার কিরকমভাবে রামচন্দ্রের কৃপা হল, বীজ কোথা ব্যতীত হল, হনুমান যখন লঙ্কাতে প্রবেশ করেন আর চারিদিকে সীতাকে খুঁজিয়ে বেড়াচ্ছেন, তখন কোথাও সীতাকে পেলেন না, রামের অন্দর মহলেতে গেলেন, দেখলেন যে অপূর্ব সুন্দরী একটি কিশোরী শুয়ে আছে, বোধ হয় এই কি সীতা, দেখলেন যে সেই এইটা সীতা হতে পারে না, সুন্দরী আছে খুব কিন্তু মদ খেয়েছে, আর রামন কাছেই শুয়ে আছে, কখনো সীতা হতে পারে না। যদি রামন এরকম করে তাহলে রামন পুড়ে ছাই হয়ে যাবে, আর কখনো সীতা মদ পান করে, এই জন্য সীতাই নিন, তখন ওই তার স্থান ছেড়ে দিয়ে আর চললো। আর আগে দেখলো যে সে একটি ভোর ভোর মানে তিনটা চারটা সময় রাম রাম একটি শব্দ ঝট করে বিমান শিখে নেবে, সেখানে দিয়ে অলক্ষিত ভাবে সে মশা রূপ ধারণ করে ওখানে উপস্থিত, আর বিভীষণ বসে আছেন রাম রাম করছে, বা সঙ্গে সঙ্গে গিয়ে তাহাকে প্রণাম করে, আপনি কে? তো উনি সত্যি সত্যি বলেন যে আমি হনুমান, রামের আমি হচ্ছে সন্দেশ বাহক, তার দু বা সঙ্গে সঙ্গে তাহাকে বলেন যে সীতা আছেন অমুক জায়গাতে, অশোক বাটিকাতে আছেন, আর তাহাকে সব সমাচার দিলেন, তার সঙ্গে সক্ষতা হল, আর ওইখানে হনুমান তাকে রামের ভক্তি একবার সম্পূর্ণরূপে তাহাকে ভরে দিলেন, লল মাত্র সাধু সঙ্গ হল, কিন্তু তাতে বিভীষণ এমন ভাবে হয়ে গেলেন যে রামনকে ছেড়ে দিয়ে রামের পক্ষ নিয়ে রামনের সঙ্গে নিজের ভ্রাতার সঙ্গে যুদ্ধ করে দিয়ে তার সংহার করিয়ে দিলেন। আর রামচন্দ্র কি করলেন? তাকে শেষ পর্যন্ত লঙ্কা রাজ্য দিয়ে দিলেন, আর তার সঙ্গে মিতালি করে দিলেন ওই অসুরের সঙ্গে, তার সক্ষ ভাব দিয়ে দিলেন, আর রামচন্দ্র সক্ষ ভাব দিলেন ঠিক, তিনি অযোধ্যাতে তিনি চলে গেলেন হয়তো মুক্তির পরে, সক্ষভাবে রামের সক্ষ কিরকম? গৌরব প্রধান, যখন সখা নমস্কার আমার গ্রহণ কর, এইভাবে বলবে। আর বলবে রামচন্দ্র আমার সখা তুমি আমার এখানে গদ্দিতে বসো, তিনি কি করবেন হাত জোড়ে নিচেতে ঘুটুতে এইরকম হতে করে দিয়ে আর হাত জোড়ে দিয়ে বসে থাকবেন। উনি সখা বলবেন প্রভু আমাকে সখা বলবেন না, না না তুমি আমার সখা। এই পর্যন্ত যদি অযোধ্যাতে বৈকুণ্ঠের উপরেও যদি যান তিনি তাহলে এইরকম হতে সম্ভ্রম মিশ্র গৌরব আশা খুব দাস্য ভাবি সে ইনাকে দিলেন। ইনি মহান উন্নত হলেন, যা ভক্ত সঙ্গে তো হলেন হনুমানের সঙ্গে, কিন্তু এই পর্যন্ত তাহার গতি। আর কে মৃগা, এর মধ্যে বহু সবগুলি আছেন, ওদেরকে ছেড়ে দিয়ে প্রধান প্রধান নিয়ে চলছি আমরা। মৃগা, মৃগার মধ্যে গজ, গজগ্রাহেতে যুদ্ধেতে ভগবানকে যখন দেখলো যে আমি তো মরলাম, তার ছেলে পেলে কেউ তার সঙ্গ দিল না, কত হাজার বছর, দশ হাজার নাকি কত বছর যুদ্ধ হয়েছে, তার মেয়েরা ছেড়ে, তার স্ত্রী ছেড়ে দিয়ে চলে গেল, আর তার সঙ্গী সাথী যত সব ছিল সব ছেড়ে দিয়ে চলে গেল, একলা থাকলো, আর ওই টেনে নিয়ে এসে জলের মধ্যে নিয়ে গেল। যখন এই পর্যন্ত জল হলো তখন এই মরছিত এখন জল একটা কমল নিয়ে কৃষ্ণ কৃষ্ণ করে দিয়ে তাহার পাত নিতে দিয়ে তখন কেন দিল, তার রক্ষার জন্য। রক্ষা কিসের রক্ষা? কিন্তু যখনই ভগবানকে অর্পণ করেছেন ভগবান তাহাকে গ্রহণ করেননি, একবার সঙ্গে সঙ্গে গরুড়ের উপর চড়ে দিয়ে সঙ্গে সঙ্গে উঠে।